ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনেছেন আজকের বিষয় সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা বিষয়টি নিয়ে সমগ্র বিশ্বই এখন উদ্বিগ্ন, কারণ আপনারা জানেন গত সপ্তাহেই বড় আকারের একটি সাইবার আক্রমণ ঘটেছে, যাতে বিশ্বের প্রায় 150টি দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার হ্যাকড হয়েছে এবং মানুষকে এই সাইবার হ্যাকাররা টাকা দাবি করেছে তাদের ফাইলপত্র ফেরত দেওয়ার। যাই হোক, এই বিষয়টি আজকে আলোচনার জন্য আমরা তিনজন আইটি বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, হ্যাকিং বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে ডক্টর তৌফিক সাঈদ, হেড অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ঢাকা থেকে নয়, চিটাগাং থেকে, দুঃখিত। প্রফেসর ডক্টর তৌফিক সাঈদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী, গেস্ট লেকচারার অব সাইবার লজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি লজ, বিআইটি মেসরা, রাঁচি, কলকাতা ক্যাম্পাস। এছাড়া তিনি নর্দার্ন ইস্টার্ন পুলিশ একাডেমি মেঘালয়ে শিক্ষকতা করেন। অ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইফতেখার ইভান চৌধুরী, বার্কলে ক্যাপিটাল নিউ ইয়র্ক এর পরিচালক, যিনি মাইক্রোসফটে কাজ করেছেন, বার্নস অ্যান্ড নোবেলসে কাজ করেছেন, একটি স্কুল চালাচ্ছেন, বাংলাদেশি হিসেবে প্রথম আইটি স্কুল বলা যায় নিউ ইয়র্ক সিটি অনুমোদিত শিফট নামে নিউ ইয়র্কে। ইভান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আসলে বিষয়টি আমাদের সকলেরই জানা, সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ, যাকে আমরা সাইবার ক্রাইম বলি খুব সহজভাবে, এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে যে বিষয়টি জড়িত আমরা সবাই এক নামে জানি, সেটি হলো হ্যাকিং। আমি খুব সংক্ষেপে প্রথমে একটু সূচনা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর তৌফিক সাঈদ, সাইবার ক্রাইম বা সাইবার নিরাপত্তা বিষয়টি একটু সহজ করে বলবেন।
আচ্ছা, এখানে সাইবার ক্রাইম বা সাইবার নিরাপত্তা প্রথম ব্যাপারটা হচ্ছে যে এটা অনেকটা আমাদের ঘরে চোর ঢোকার মতো। আমাদের কম্পিউটারগুলো যখন আমরা ইউজ করি, ব্যবহার করি, তখন নেটওয়ার্কে যখন ব্যবহার করি, বিভিন্ন অপরিচিত লোকজন তারা চেষ্টা করে আমার কম্পিউটারের মধ্যে কোনোভাবে ঢুকে যাওয়ার জন্য। যদি ঢুকতে পারে তাহলে সে তার চেষ্টা করে আমাদের যা যা জরুরি তথ্য আছে, উপাত্ত আছে, সেগুলোকে সে দখল নেওয়ার, সেগুলোকে ব্যবহার করার একভাবে এরকম। অথবা চেষ্টা করে যে আমি আমার এই কম্পিউটারের মাধ্যমে আমি যদি কোনো ইনস্টিটিউশনের একজন মেম্বার হই, তাহলে ওই পুরো ইনস্টিটিউশনের নেটওয়ার্কটাকে সে কন্ট্রোলে নিয়ে নেওয়ার। এটাই মেইনলি মূলত সাইবার ক্রাইমগুলো এভাবেই হয়। তো এখানে যেভাবে হোক আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাটাক গুলো হচ্ছে বা সিকিউরিটি ব্রিচিং যেগুলো হচ্ছে সেগুলোকে বিভিন্ন ভাবে যেমন আমরা রক্ষা করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এটাকে আমরা খুব সিম্পল ভাবে আমরা সহজভাবে চিন্তা করতে পারি, ঘরে চোর ঢোকার মতো করে। চোর সবসময় চেষ্টা করবে চুরি করার জন্য, আমার ঘরে ঢুকে যেতে পারলে পুরো বিল্ডিং আমার দখলে নিবে, আর আমাদের কাজ হচ্ছে সিকিউরিটি যতটুকু সম্ভব আমরা সিকিউরিটি দিব সেই চোরকে না ঢোকার জন্য। এটাকে আমরা যদি এখন সাইবার বা ইন্টারনেটের মধ্যে আমরা চিন্তা করি, তাহলে আমরা একই ভাবে আমরা দেখতে পারি এই সিকিউরিটি বা সাইবার ক্রাইম গুলোকে।
আচ্ছা, কলকাতা থেকে যোগ দিয়েছেন রাজর্ষী রায় চৌধুরী, আপনি কিছু বলবেন সাইবার ক্রাইম সম্পর্কে? আপনি তো এই বিষয় নিয়ে আইনজ্ঞ এবং
সাইবার ক্রাইম বিষয় নিয়ে প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এখন তো সাইবারেরই যুগ, মানে এখন এমনই একটা পরিস্থিতি যেখানে ইন্টারনেট, কম্পিউটার এগুলো ছাড়া তো আমাদের লাইফ চলেই না, মানে যেটাকে আমরা খুব টেকনিক্যাল ভাষায় বলতে পারি ইন্টারনেট অফ থিংস। এখন মোটামুটি সমস্ত জিনিসের সঙ্গে ইন্টারনেট খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এখন যে কোনো একটা বিষয়ের সঙ্গে যখন আর্থিক একটা লেনদেন জড়িয়ে পড়ে, যেমন ধরুন সাইবার ওয়ার্ল্ডে যখন আমরা ব্যাংকিং ট্রানজাকশন বা অন্য কোন রকম জিনিসপত্র করছি, তখন সেখান থেকে একটা আর্থিক লাভের আশায় অনেকে এই ব্যাপারগুলো করেন। তো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড, যেগুলোকে আমরা বলে থাকি। তো সেই ফাইন্যান্সিয়াল ফ্রডে অনেক সময় যিনি ডক্টর যিনি বললেন, উনি যেটা বললেন যে আমাদের ঘরে চোর ঢোকার মতো, তো ব্যাপারটা একদমই ঠিক যে আমরা যে কম্পিউটার বা নেটওয়ার্কে রয়েছি সেখানে অপরিচিত কিছু ব্যক্তি আমাদের বিনা অনুমতিতে, মানে আমি যদি লিগাল পয়েন্টে বলি তাহলে বিনা অনুমতিতে প্রবেশ, সেটাকেই হচ্ছে হ্যাকিং বলা হয়। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাকিং এর সংজ্ঞা যদি আমরা আরেকটু বিস্তারিত ভাবে ভাবি, তাহলে সেখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কোনো একজন ব্যক্তি যদি সেখানে প্রবেশ করেন কিন্তু কোনো রকম চুরি বা কোনো তথ্য নষ্ট করা বা চুরি করা সেটা যদি না করেন, শুধুমাত্র আমাদের সিস্টেমে এন্ট্রি নিলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন, তাহলে সেটাকে কি আমরা হ্যাকিং বলবো? উত্তর হচ্ছে হ্যাঁ। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র এন্ট্রিটাই হচ্ছে হ্যাকিং। এবার যা যা কিছু ঘটনা তারপরে ঘটবে সেগুলোকে আমরা অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত করতে পারি, ফলে আমরা এটা বলতে পারি যদি ফিশিং অ্যাটাক হয় বা যদি আমাদের এখন যেরকম র‍্যানসামওয়্যার হচ্ছে বা যেগুলো হচ্ছে এখন, সেগুলোর বেসটা হচ্ছে কিন্তু হ্যাকিং। তো এই যে বিষয়টা, মানে এই কনসেপশনটা মানুষের খুব ক্লিয়ার হওয়া জরুরি যে হ্যাকিং ইজ দ্য বেসিস অফ আদার টাইপস অফ সাইবার ক্রাইমস যেগুলো আমাদের আইনের আওতায় আসছে।
আচ্ছা ইভান চৌধুরী, আমি মোটামুটি সাইবার ক্রাইম, সাইবার নিরাপত্তা সম্পর্কে সংক্ষেপে শুনলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাকিং হচ্ছে সাইবার অপরাধগুলোর অন্যতম একটি। এছাড়া সাইবার অপরাধের বিষয়ে ভিতরে আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম স্প্যাম, সাইবার অ্যাটাক, ব্ল্যাকমেইল করা, র‍্যানসামওয়্যার যেটি উল্লেখ করলেন, পর্নোগ্রাফিও এক ধরনের আপনার সাইবার অপরাধ বলা যায়। তো আপনি কি একটু স্পষ্ট করে বলবেন যে আর কি কি বিষয় আছে হ্যাকিং ছাড়া?
হ্যাকিং ছাড়া অনেক কিছু আসলে এটার মধ্যে যুক্ত আছে, বাট সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা এই হ্যাকিংটা কেন হই সেটাই আসলে আমরা অনেক সময় বুঝি না। আমাদের এই যে ইন্টারনেট বলতে আমরা যেটা বুঝি, এই ইন্টারনেটটা আসলে ক্রিয়েট হয়েছিল 1969 আরপানেট নামে, যেটা অরিজিনালি ডিজাইন করা হয়েছিল ফর গভর্নমেন্ট এজেন্সি টু কানেক্ট আনাদার গভর্নমেন্ট এজেন্সি, তারপরে মনে করেন বড় বড় ইউনিভার্সিটি গুলি একটা আরেকটার সাথে কানেক্ট করার। ইট ওয়াজ নট ডিজাইন, এটা কখনোই বানানো হয়নি সাধারণ মানুষের জন্য, বাট ওভার দ্য টাইম এতদিন ধরে এই জিনিসটা এত বেশি পপুলার হয়ে গেছে, এখন মানুষের হাতে হাতে এই ইন্টারনেটটা চলে আসছে, ইভেন ফোন কম্পিউটার সবার কাছে। এখানে চলে আসার পরে যে জিনিসটা হচ্ছে আমাদের এই ইন্টারনেট বা এই সিস্টেম গুলিকে আমরা ওইভাবে আপডেট করা হয়নি কখনো, এই জন্যই আমাদের এই সমস্ত সাইবার ক্রাইম গুলি হচ্ছে। যেহেতু আমরা একটা বাড়ি বানিয়েছি, বাড়ি বানানোর পরে সেটাকে প্রপারলি সিকিউর করার কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই, অথবা যারা দিচ্ছে সবাই বুঝে না যে কি ধরনের বাউন্ডারি লাগবে বা কেন লাগবে। অনেক সময় আমরা জানিও না যে আমাদের অ্যাকচুয়ালি বাউন্ডারি লাগবে, এইসব সমস্যার জন্যই আসলে এইসব সমস্ত সাইবার ক্রাইম গুলি হচ্ছে।
শ্রোতাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান অনেকটা, তো শ্রোতারা আমাদেরকে ফোন করেন অনুষ্ঠান চলাকালে। ইতিমধ্যেই একটা ফোন চলে এসছে ঢাকা থেকে, আমি কি লাইনটা নিতে পারি? হ্যালো,
হ্যালো,
জি বলুন।
মোবারক হোসেন ফোনে বলছিলাম, প্রেসিডেন্ট দিগিবেতর সুতার সঙ্গ।
আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আজকে সাইবার অপরাধ বা সাইবার নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করছি, তিনজন বিশেষজ্ঞ আছেন আমাদের সঙ্গে। আপনি কিছু বলতে চান, কোনো প্রশ্ন?
আসলে সাইবার ক্রাইম এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রাইমের একটা বিশেষভাবে একটা বিস্তার লাভ করছে।
জি,
ইন্টারনেটের যুগে আগে যে অবস্থা ছিল, মানে বিশ্ব গ্লোবালাইজেশন যেভাবে ছিল সেখানে এইভাবে ক্রাইম হতো না। এখন আমি একটা মোবাইল ব্যবহার করতেছি, এখানে আমার কোনো পাইরেসি নেই, কে বা কারা কোথা থেকে করতেছে, তাহলে আমি বাংলাদেশের এই বসবাস করেও আমি দেখা যাচ্ছে সারা বিশ্বের মানুষের সাথে একটা শত্রুতা পরিণত হচ্ছে। আমার যে একটা পাইরেসি আছে সেটা আমি কোনোভাবে ধরে রাখতে পারতেছি না, কেন কে বা কারা এটা করছে, কিভাবে করছে সেটা আমি জানতেও পারতেছি না।
জি,
তাহলে আমার বিষয়গুলো হচ্ছে এই যে ক্রাইমগুলো হচ্ছে, এটা আসলে আমাদের যে বিটিআরসি বা আমাদের টেলিকমিউনিকেশনের যে বিষয়গুলো আছে ওনারা যদি এটা সিস্টেমে না নেয় তাহলে এটা কিভাবে আমাদের এদের থেকে একটা আমরা মানে এই করবো?
আচ্ছা, আপনি বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গটা আনতে চাচ্ছেন। আসলে গত সপ্তাহে সারা বিশ্বের 150টির মতো দেশে এই সাইবার অ্যাটাক হয়েছে, বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানে হ্যাকাররা ঢুকে অর্থ দাবি করেছে ফাইল গায়েব করে। তো এইটা প্রোটেকশনের ব্যাপারে ইভান চৌধুরী যেরকম বললেন যে বাড়ি বানিয়েছে, প্রোটেকশন সেভাবে ওইভাবে চিন্তা করে করা হয় না, এখন হয়তো আস্তে আস্তে হবে। ডক্টর তৌফিক সাইদ, আপনি কি একটু বলবেন যে সুরক্ষার কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুরক্ষাটা আসলে আমাদেরকেই নিতে হবে, আমাদের প্রত্যেকেরই, আমরা যারা ব্যবহারকারী আছি, কেননা জিনিসটা হচ্ছে আমাদের। আর আপনি একটা কথা বলেন যে তথ্য গায়েব করে দিয়েছে, আসলে গায়েব করে দেন পুরো সিস্টেম কন্ট্রোলটাই তারা নিয়ে গেছে এই র‍্যানসম ওয়্যার যারা করছে। তারা হ্যাক করে কোন কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে, বলে ঠিক আছে কন্ট্রোল তোমাদের ফেরত দিব, গাড়ির কন্ট্রোল, যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা পয়সা না দিবা। তো এখন হ্যাকিংটা, তাহলে এর আগে আমাদের বুঝতে হবে হ্যাকিংটা কিভাবে হচ্ছে। হ্যাকাররা কোন একটা চেষ্টা করে কোনোভাবে আমার ঘরের একটা দুর্বল জায়গাটাকে খুঁজে বের করতে, খুঁজে বের করার পরে কন্টিনিউয়াস তারা ওই দুর্বল জায়গাতে অ্যাটাক করতে থাকে, একটা সময় ওই দুর্বল জায়গাটা ভেঙে ফেলে। এখন এই দুর্বলতা গুলো কি, আমরা আমাদের মানুষের যে কমন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লোভ বা আমাদের জানার যে আগ্রহ, এখান থেকে এটাই খেয়ে কিন্তু তারা পুঁজি করে। যেমন আপনাকে হঠাৎ করে বা একজন ইউজারকে বললো, একটা মেইল আসলো যে আপনি আজকে 10 লক্ষ টাকা মালিক হয়ে গেছেন, এই লিঙ্কটাতে কানেক্ট করেন তাহলে আপনাকে আপনার টাকাটা দিয়ে দেওয়া হবে। আপনি খুশি মনে আপনি ওই লিঙ্কটাতে কানেক্ট করলেন, সাথে সাথে কিন্তু আপনার আপনার সিস্টেমটা পুরোটা পুরো কন্ট্রোলটা কিন্তু একজন হ্যাকারের হাতে চলে গেল।
মানে আকর্ষণীয় এক ধরনের আহ্বান,
আহ্বান দিচ্ছে। তো এখন আমার লোভকে পুঁজি করে, ঠিক আছে, আমি যখন লোভের ফাঁদে পা দিলাম তাতেই শেষ। অথবা দেখা গেছে যে একজন বলা হলো যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে নাম করা কোন একজন নায়িকা, তার বিশেষ মুহূর্তে কোন ছবি আমার কাছে আছে, এই লিঙ্ক ওয়েবসাইটে যান, তাদের ছবি পাবেন। তা আপনি লোভের পা দিলেন, আপনি বললেন না ঠিক আছে যাই না দেখি কিরকম ছবি দেখা যাচ্ছে, শেষ। আপনার পুরো একটা লিঙ্কের মধ্যে যাচ্ছেন, আপনার পুরো কন্ট্রোলটা দিয়ে দিচ্ছেন। তো এখানেই হচ্ছে কথা যে আপনার অপরিচিত কেউ যদি আপনাকে মেইল করে, অপরিচিত কেউ যদি আপনাকে ফেসবুকে মেসেজ করে বা মেসেঞ্জারে মেসেজ পাঠায়, কোনো ফাইল পাঠায়, কোনো একটা লিঙ্কে যেতে বলে, আপনারা সোজা ওই লিঙ্কে যাবো না আমরা। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের ছোটবেলায় বাবা মারা যেরকম বলতো যে অপরিচিত লোকের কথা শুনবা না, অপরিচিত লোক থেকে কোনো আইসক্রিম চকলেট খাবে না, এখন এটা ইন্টারনেটের যুগে এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে গেছে।
মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে অপরিচিত কারোর মেইল খুলবে না,
অপরিচিত কারোর কারণ মেইল না খুললে এটাই হলো সে পরিচিত কনফার্ম না হচ্ছে, ততক্ষণ তাদের কোনো ইমেইল, তাদের কোনো করেসপন্ডেন্স না খোলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়।
আচ্ছা, কিন্তু সাম্প্রতিক সময়ে, মানে অতি সম্প্রতি যে সাইবার হ্যাকিং এর ঘটনাগুলো ঘটেছে, তাতে দেখা গেছে যে যাদের কম্পিউটারে এই ধরনের র‍্যানসামওয়্যার এর তথ্য উঠেছে তাদের কোনো উপায় ছিল না, তাদের ক্লিক করলেও অসুবিধা, না করলেও অসুবিধা, এই এই ধরনের তো কোনো বাঁচার কোনো উপায় ছিল না এইটা থেকে।
এখানে এখানে একটা সমস্যা ছিল, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিস্টেম অপারেটিং সিস্টেম গুলো বা সিকিউরিটি, যেটা বলা হচ্ছিল যে সিকিউরিটি ব্যবস্থা ঠিক সেরকম ভাবে তৈরি করা হয়নি, এখানেও তাই সিকিউরিটি ব্যবস্থাপনা যেটা ছিল অনেকগুলো, অনেক মেশিন গুলো হয়তো বা দেখা যাচ্ছে উইন্ডোজ XP বা পুরনো অপারেটিং সিস্টেম গুলো ছিল, যেগুলোর যে প্রপার আপগ্রেড করা, যেটা প্যাচ গুলো যে ইনস্টল করা, সেই প্যাচ গুলো প্রপার টাইমে ইনস্টল করা হয়নি,
আমাদের নিজেদের যারা এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট মানে কাস্টমার, আমাদেরই আসলে এটাকে হ্যান্ডেল করতে হবে। দের ইজ নো ওয়ে গভর্নমেন্ট লেভেল থেকে এটাকে আসলে সলভ করা সম্ভব, সাইবার সিকিউরিটি আর অ্যাটাক। আমাদের নিজস্ব ডিভাইস গুলিকে, যেমন কম্পিউটার, ফোন, এগুলিকে সুরক্ষিত করতে হবে। কারণ আমি বাড়ি বানাচ্ছি, আমাকে সেই বাড়ির গভর্নমেন্ট লেভেল থেকে সার্টেন লেভেল পর্যন্ত করা যাবে, বাট ইভেনচুয়ালি এন্ড পয়েন্ট গুলিকে আমাদের সুরক্ষিত করতে হবে। যেমন প্রপারলি আপডেট করা উইন্ডোজকে, প্রপারলি ভাইরাস ক্লিনার, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভাইরাস ক্লিনার সফটওয়্যার লাগাতেই চায় না।
আমি
যে জিনিসটা সবসময় ফেস করি, আমরা বেশিরভাগ সময় টাকার অভাবে আমরা পাইরেটেড সফটওয়্যার ইউজ করি।
আচ্ছা,
আপনি ভাইরাস ইনস্টল করে দেয়, দেখা যাবে যে ওই যে ভাইরাস ক্লিনারটা ইনস্টল করেছে সেটাও পাইরেটেড, দ্যাট মিন্স ওটা আসলে নিজেই একটা ভাইরাস, অথবা ওটার মধ্যে এমন কোনো কিছু রয়ে গেছে সে কখনো আর আপডেট করবে না। ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা পেতে হলে সবসময় ডেফিনেশনকে আপডেট করতে হবে, এবং এটা যদি রেগুলারলি আপডেট করা না হয়, অথবা একটা ভালো কোম্পানির একটা ভাইরাস ক্লিনার যদি না থাকে, সে তাদের যদি একটা সিরিয়াস ওয়ার্কফোর্স না থাকে, তারা ভাইরাস ডেফিনেশনগুলিকে আর্কাইভ করা অথবা ক্রিয়েট করা, তখন সেটা, হ্যাঁ আমার কাছে একটা ভাইরাস ডেফিনিশন মানে ক্লিনার সফটওয়্যার আছে, বাট সেটা আপ টু ডেট না। আপ টু ডেট না থাকলে যে জিনিসটা হবে যে নতুন যে ভাইরাস গুলি আসবে সেটা সেটাকে ডিটেক্ট করতে পারবে না। এই জিনিসগুলি যেটা বললাম যে আমাদের নিজস্ব কনজিউমার লেভেল থেকে আমাদের সচেতন হতে হবে। এটা আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই এডুকেশনটা নাই, অথবা সামহাও আমাদের এডুকেশনটা সবার মধ্যে এক ভাবে নাই, যার জন্য এই সমস্যাটা হয়।
এটা এইখানে আমি মনে বলতে চাই যে সরকারকে এটাই করতে হবে যে জনগণের এন্ড লেভেলে, যেটা এন্ড লেভেলের মধ্যে সবাইকে অ্যালার্ট করা, তাদেরকে শিক্ষা দেওয়া, কিভাবে তারা এন্ড লেভেল গুলোকে একদম মানে নিশ্চিত ভাবে সুরক্ষিত করে দিতে পারবে। সরকার এই জায়গায় একটা ভালো ভূমিকা নিতে পারে, সবাইকে প্রশিক্ষণ দেওয়া বা বিভিন্ন সময় মেসেজ ট্রান্সফার করা যে এগুলো এগুলো করবেন না। এবং সরকার কিন্তু করে মাঝে মধ্যেই, কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি যে আপনাদের ইমেল কিছুদিন পর পর চেঞ্জ করবেন, ঢাকা বিএনপি থেকে ওরা নোটিশ করেছিল যে আপনারা কিছুদিন পর পর ইমেল অ্যাড্রেস চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনারা অপরিচিত কাউকে ইমেল এর পাসওয়ার্ড দিবেন না, অপরিচিত লিঙ্ক গুলো আপনারা চেক করবেন না, অপরিচিত কোন ফাইল আসলে আপনারা এগুলো ইউজ করবেন না। বিএনপি থেকে কিন্তু কিছুদিন আগেই এই ধরনের একটা তারা প্রজ্ঞাপন দিয়েছিল জনগণের কাছে।
আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরী আপনার কাছে আসবো, তার আগে একজন শ্রোতা লাইনে আছেন, তার কাছ থেকে আসি একটু। লাইনে আছেন, হ্যালো।
হ্যালো,
জি বলুন, কে আছেন?
আমি লিয়াকত আলী।
লিয়াকত আলী,
চট্টগ্রাম থেকে বলছি, বাংলাদেশ থেকে বলছি।
জি 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 জি, বলুন বলুন।
হেড ওয়াশিংটনে আজকে যে সুন্দর উদ্দেশ্য নিয়ে সাইবার নিরাপত্তা নিয়ে যে কথা বলতেছে, আমি সেখানে একটু কথা বলতে চাচ্ছি।
জি বলুন।
সাইবার নিরাপত্তা ধারণা নেই আমাদের বাংলাদেশের, এই অর্ধেকেরই বেশি ব্যাংক কর্মকর্তা, যেটা যে গত কয়েকদিন আগে বিআইবিএম এর গবেষণা প্রতিবেদনে বলতেছে 90% ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন ব্যাংক খাতে সাইবার ঝুঁকি বাড়ছে, ব্যাংক খাতে তথ্য নিরাপত্তা ঝুঁকির আরো কিছু কারণ রয়েছে, এর মধ্যে রয়েছে নতুন প্রযুক্তি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের জ্ঞানের অভাব, গ্রাহকের অসচেতনতা, এবং ব্যাংকগুলোর যে বাহিরের আইটি প্রতিষ্ঠানগুলোর উপর তাদের যে নির্ভরশীলতা, আইটি খাতে ব্যাংকিং বিশেষজ্ঞদের কোন এক্সপার্টের অভাব, প্রশিক্ষণ না থাকা, এবং বাজেটের স্বল্পতা যেটা সরকারের কারণে হতে পারে। আমি আজকে উপস্থিত মেহমানদের প্রতিনিধিবৃন্দের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সাইবার নিরাপত্তার জন্য আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাওয়ার পরেই ওদেরকে নিয়োগ করা হয় ব্যাংক খাতে সব এইসব খাতে, যার জন্য তারা এই যে আইটি সাইবার নিরাপত্তার বিষয়ে যে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ রায় বলেন যে সাইবার নিরাপত্তা গাইডলাইনে অনেকগুলো সংকেত আছে, যে সংকেত অনেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেও জানে না, আর অধিকাংশ ব্যাংকে অ্যালার্ট মেসেজ দেখলেও সেটা ঠেকানোর কোন তাদের কাছে জনবল নেই। এই যে কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে জনবল
এবং প্রশিক্ষণের অভাব, হ্যাঁ বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। লিয়াকত আলী, আপনি একটু লাইনে থাকুন, আমি
আমি একটু এই প্রশিক্ষণের ব্যাপারে কিছু বলতে চাইছিলাম আর কি।
প্রশিক্ষণের
ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে সেন্সিটাইজেশন যেটাকে আমরা বলে থাকি আর কি, যে গ্রাসরুট লেভেল সেন্সিটাইজেশন, সেটাকে যদি আমরা একটু চালু করতে পারি যে একদম স্কুল কলেজ লেভেলে, মানে স্টার্টিং ফ্রম ক্লাস 8, 9, 10, 11, 12 এরকম একটা লেভেল থেকে যদি আমরা সাইবার নিরাপত্তাকে কিংবা এই সাইবার ক্রাইমস বা সাইবার অ্যাটাক এইগুলোর কিছু বেসিক সাবজেক্ট যদি আমরা আমাদের পাঠ্যক্রমের মধ্যে অ্যাড করতে পারি, তাহলে আমার মনে হয় যে শুরু থেকে এটা নিয়ে একটা সেন্সিটাইজেশন তৈরি হবে, একটা মানুষের মধ্যে একটা বিষয়টাকে জানবার আগ্রহটাও তাদের বাড়বে, এবং তারা নিজেরাও জানতে পারবেন যে তাদের রেগুলার লাইফে তারা যেভাবে ইন্টারনেটকে ব্যবহার করেন, তারা সবাই আইটি প্রফেশনাল নাও হতে পারে, তারা সবাই ব্যাংক কর্মচারী নাও হতে পারে।
না না, এটা তো এখন বেসিক প্রশিক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি এখন,
হ্যাঁ হ্যাঁ, এটা এমন একটা প্রশিক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা আমার মনে হয়, যেটা আমি আমার ক্ষেত্রে আমি ইউজ করে থাকি, সেটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে প্রশিক্ষণটা শুরু করা। কারণ অনেক সময়তেই আমরা সরকারের তরফ থেকে কিন্তু সেরকম এগিয়ে আসা ব্যাপারটা আমরা দেখতে পাই না, যে হ্যাঁ ঠিক আছে একটা জেনারেল সেন্সিটাইজেশন হয়তো কিছু মেসেজ দেওয়া হলো, কিছু করা হলো, কিন্তু সবাইকে সে ব্যাপারটা বাধ্যতামূলক করে বিষয়গুলোকে জিনিসটাকে বোঝানো জানানো এবং সেটা যে বোঝাটা কতটা জরুরি সেই মানে সেই প্রয়োজন বোধটা মানুষের মধ্যে জাগানো এটা কিন্তু সরকারি লেভেল থেকে খুবই কম এখনো অবধি।
আচ্ছা,
মানে অনেকেই সেটা ভাবছেন যে আমরা হয়তো গভর্নমেন্ট লেভেল থেকে সেটা করে নিতে পারবো কিংবা সেটা, কিন্তু তা নয় অ্যাকচুয়ালি। মানে বাকিরাও যারা বলছেন যে একদম যারা এন্ড ইউজার্স যারা কাস্টমার্স তাদের যেমন জানাটা ভীষণ জরুরি, সেটাই হচ্ছে আসল জায়গা। মানে আমি তো যখন আমার বিভিন্ন লেকচারে আমি যখন বলি যে প্রিভেন্টিভ মেজার্স কি কি, আমাকে প্রশ্ন করা হয় প্রিভেন্টিভ মেজার্স কি কি, আমি বলি প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে তিনটে, একটা হচ্ছে সেন্সিটাইজেশন, সেকেন্ড হচ্ছে সেন্সিটাইজেশন, এন্ড থার্ড হচ্ছে সেন্সিটাইজেশন। মানে একটাই উপায় আছে যেটা দিয়ে আমরা কোনোভাবে আমাদের আশপাশে যা যা ঘটছে সেই জিনিসটাকে কমাতে পারি, এন্ড দ্যাট ইজ অনলি সেন্সিটাইজেশন। সেন্সিটাইজেশন ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারি না, কারণ যারা এই অপরাধগুলো করছেন তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, তারা অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড, হয়তো যারা টেকনিক্যাল এক্সপার্টস আছেন এখানে তারা অনেক বেটার বুঝবেন এটা। কিন্তু আমরা যেগুলো পাই যে এমন এমন ডিভাইসেস, এমন এমন এটিএম যখন অ্যাটাক হচ্ছে বা এটিএম থেকে যখন জালিয়াতি হচ্ছে, কার্ড থেকে জালিয়াতি হচ্ছে, তারা স্কিমার মেশিন ইউজ করছেন, বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে সেখান থেকে পাসওয়ার্ড তুলে নিচ্ছেন, স্কিমার মেশিনে কার্ডের ডিটেলস নিয়ে নিচ্ছেন, তো এইসব যে বুদ্ধিগুলো তারা অ্যাপ্লাই করছেন সেগুলো আমাদের ভাবার অনেক আগে, আমরা সেগুলো হওয়ার পরে সেগুলো নিয়ে প্রিভেন্টিভ মেজার্স নিই। কিন্তু আমার আমার যদি একটা বেসিক নলেজ থাকে, একটা স্কুল কলেজ লেভেল থেকে একটা মানুষের যদি বেসিক নলেজ থাকে যে হ্যাঁ আমার এই জিনিসগুলো জায়গায় আমার ভালনারেবল পয়েন্ট, যে এই জায়গা থেকে আমি আক্রান্ত হতে পারি,
তাহলে
সেই সেই জায়গাগুলো আমি সচেতন থাকবো। হয়তো আমাদের যারা জুডিশিয়ারিতে রয়েছেন তাদেরকেও আমাদের অনেক সময় বোঝাতে অসুবিধা হচ্ছে, কারণ তারাও সিনিয়র লোক, তাদের পক্ষেও এত আপডেটেড সিস্টেম সেই জিনিসগুলো বোঝাটা বা তার কনসিকোয়েন্সেস কি কি হতে পারে সেই জিনিসগুলো, আমার তো মনে হয় সমস্ত লেভেলে, মানে স্টার্টিং ফ্রম জুডিশিয়াল অফিসার্স টু পুলিশ টু এনফোর্সমেন্ট এজেন্সি,
এখন তো তাই করতে হবে, কারণ পুরো বিশ্ব এখন
একটা লেভেল অফ সেন্সিটাইজেশন দরকার,
পুরো বিশ্ব এখন এই আতঙ্কে ভুগছে। আচ্ছা, ছোট্ট একটি বিরতি নিয়ে আমি ডক্টর তৌফিকের কাছে প্রথমে আসব, তারপরে ইভান চৌধুরীর কাছে আসব, লিয়াকত আলীর প্রশ্নের শেষ অংশের কিছু আলোচনা শুনতে চাই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সুপ্রিয় শ্রোতা, আজ আপনারা জানেন আলোচনা হচ্ছে সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ নিয়ে, এবং এ বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের সঙ্গে তিনজন বিশেষজ্ঞ। ডক্টর তৌফিক সাঈদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রিমিয়ার ইউনিভার্সিটির হেড অব ডিপার্টমেন্ট। অ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী, কলকাতা থেকে লেকচারার সাইবার ল নিয়ে। এবং ইফতেখার ইভান চৌধুরী, ডিরেক্টর বার্কলেস ক্যাপিটাল নিউ ইয়র্ক। আমি লিয়াকত আলীর প্রশ্নের শেষ অংশের কাছে আসতে চাচ্ছি, প্রথমে ডক্টর তৌফিক আপনার কাছে, যে বাংলাদেশে আসলে তো ব্যাংকিং খাতটাই হ্যাকারদের মূল টার্গেট বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশেই নয়। তো বাংলাদেশ তো অত উন্নত নয়, উন্নয়নশীল দেশ, এবং অন্য অন্য ইউরোপ আমেরিকার চেয়ে কম আধুনিক। তো ইউরোপের মতো, ব্রিটেনের মতো দেশের স্বাস্থ্যখাত কে ধ্বংস করে দিয়েছে, আমেরিকাতে বা ইউরোপের অন্যান্য দেশে হ্যাকিং হচ্ছে, তারা ঠেকাতে কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নিতে পারেনি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের, বিশেষ করে 2016 সালের ফেব্রুয়ারিতে যে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং এর ঘটনা ঘটেছিল যাতে $81 মিলিয়ন চুরি হয়েছিল, এগুলো ঠেকানোর জন্য কি কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া হচ্ছে ডক্টর তৌফিক?
আমি প্রথমে বলবো যে বাংলাদেশ অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ না, অ্যাটলিস্ট এই আইটি যুগে। কারণ ইউরোপ বা আমেরিকা বা আফ্রিকাতে কিন্তু আমাদের এখানে এন্ড ইউজারদের লেভেলে আপনি অপারেটিং সিস্টেমের কথা বলেন, মোবাইল কথা বলেন, মোবাইল অ্যাপ্লিকেশন কথা বলেন, সবগুলোই কিন্তু অনেক আধুনিক আমাদের এখানে, আমাদের ইউজার ইউজ করে, ঠিক আছে? তো এখানে এখন ব্যাংক খাত বা বাংলাদেশ ব্যাংকের যেটা হয়েছিল, যেটা
প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না হ্যাকিং থেকে সতর্ক থাকার ব্যাপারে
ব্যাংকিং এর ক্ষেত্রে? এখানে আমি বলবো শুধু ব্যাংকার না, এখানে একটা সমস্যা হয়ে গেছে, কিছু হলে আমাদের আইটি ডিপার্টমেন্টটা জানে।
আচ্ছা,
আইটি ডিপার্টমেন্টের কাছে সবাই নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু এখন একটা কম্পিউটার অন করা, কম্পিউটার
অফ করা, সফটওয়্যার ইনস্টল করা বা একটা কম্পিউটারে অ্যান্টিভাইরাস এর ডেফিনেশন আপডেট করা, এটার জন্য আসলে আমাদের আইটি ডিপার্টমেন্টের লোক দরকার হয় না। এটা একটা নর্মাল, আমার আমি গাড়ি চালানোর মতো, আমি প্রতিদিন রাস্তা পার হচ্ছি, আইটি বা কম্পিউটারের ইউজার হয়ে গেছে এখন ওর একদম সাধারণ লাইফের মধ্যে, মোবাইল ফোন বলেন, স্মার্টফোন বা কম্পিউটার আমরা প্রতিনিয়ত ইউজ করছি, এটা আমাদের শার্ট প্যান্ট পরার মতো করে আমরা ইউজ করছি। তো এখন এই কারণে আমরা বলতে চাই যে এখানে প্রত্যেকটা ইউজারকেই আসলে মানে প্রশিক্ষিত করা দরকার, তাদেরকে তাদের এটাকে আমরা বলতে পারি যে তাদেরকে একটু সতর্ক করা বা তাদেরকে রেসপন্সিবল হওয়া, যে আপনারা যাই কিছু করছেন আমরা সব আমরা যাই কিছু করবো, কোনো অসুবিধা না, আইটি দেখবে, ব্যাপারটা যেন এরকম না হয়।
আচ্ছা ইভান চৌধুরী, আপনার কাছে
আমাদের একটা জিনিস আমি খুব উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন একটা পেন ড্রাইভ আমি ঢুকালাম দোকানের পরে দেখা যাচ্ছে যে একটু স্ক্যান করতে বলা হচ্ছে, আমার সময় নেই, আমি স্ক্যান না করে বলছি যে এটা যদি কোনো সমস্যা আইটি দেখবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের এন্টারপ্রাইজ গুলোতে এই সমস্যাটা রয়ে গেছে,
এটা একটা বড়
এটা এই ব্যাপারটা কনসেপ্ট যদি থেকে আমরা দূরে আসতে পারি যে না অ্যাটলিস্ট আমার দায়িত্ব গুলো আমি করবো, বড় প্রবলেম হলে আইটি দেখবে,
আচ্ছা
তাহলে কিন্তু অ্যাটাক গুলা এরকম আর হবে না বা হওয়ার চান্সটা অনেক কমে যায়।
আপনার কাছে আসার আগে আমি একটু প্রশ্ন জুড়তে চাই, সেটি হলো যে আপনি আগে বলছিলেন যে কম্পিউটার ভাইরাস অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা উচিত এবং এটা একেবারে কপিরাইট না, পাইরেটেড না, আসলটাই করা উচিত। এর সঙ্গে আমি যদি মোবাইল প্রযুক্তির কথা যোগ করি, যে এখন তো সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশের মোবাইল ইউজার সবচেয়ে বেশি, অল্প ছোট দেশ হিসাবে, তো মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য, আইফোন আইফোন বা সব ফোনের কথাই বলছি, এই ধরনের কোন অ্যান্টি ভাইরাস সফটওয়্যার কি আছে নাকি?
এখন সেটা চেষ্টা করা হচ্ছে, বাট মানে অ্যান্ড্রয়েড এর সমস্যা আসলে ডিফারেন্ট দেন আইফোনের ক্ষেত্রে। আইফোনের যে অ্যাপ্লিকেশন গুলি আপনারা ইনস্টল করেন সেগুলি আসলে অ্যাপল তারা নিজেরা বিভিন্ন ধরনের চেক আছে তাদের মাধ্যমে, সেটার মাধ্যমে তারপরে ইনস্টল করতে পারেন। বাট অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে যে কনজিউমার যে কোনো অ্যাপ্লিকেশনই তারা বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করতে পারে, এইসব ক্ষেত্রে আমাদের সাবধানতা থাকতে হবে। এখন মোবাইলের এই ভাইরাস বা যেই এগুলি আসে, একটু আগে যে মেনশন করা হয়েছিল যে আমাদের লোভ এবং লালসার মাধ্যমেই বেশিরভাগ আস, যে বলা হয় যে আপনি এত টাকা পেয়ে যাচ্ছেন, আপনি আপনি ইনফরমেশন দেন, আমাদের আসলে জনগণ হিসেবে আমাদের পার্সোনালি আমাদের যে জিনিসগুলি হতে হবে, এই জিনিসগুলি বেশিরভাগ হয় দেখবেন যে যারা এই জিনিস সম্পর্কে কম জানে, যে কেউ আপনার জন্য টাকা নিয়ে বসে থাকে না যে আপনাকে এসে টাকা দিয়ে যাবে, তো এই জিনিসগুলি আমাদের আসলে খুব ভালোভাবে
লোভে পড়া যাবে না কোনোভাবেই।
এক্স্যাক্টলি, সো এই লোভ গুলিকে আমাদের সামহাও কন্ট্রোল করতে হবে এবং মানুষজনকে শিক্ষিত করতে হবে। যেমন বাংলাদেশে যেটা বলা হইল যে বাংলাদেশের ব্যাংকিং এর হ্যাকিং এর কথা, বাংলাদেশের ব্যাংকিং এর হ্যাকিং এ অ্যাকচুয়ালি ইট ইজ মোর দ্যান হ্যাকিং, ইট ইজ অ্যাকচুয়ালি প্রসিজারাল প্রবলেম। বাংলাদেশের সাধারণত ব্যাংকগুলি প্রপার মেজারমেন্ট নিয়ে থাকে সাম লেভেল, আপনি দেখেন পৃথিবীর যত ব্যাংকিং এ হ্যাকিং হয়েছে খুব রেয়ারলি আপনি দেখবেন, বিকজ প্রত্যেকটা ব্যাংকই আসলে একটা খুব ভালো সাইবার সিকিউরিটি টিম সাধারণত রাখে এবং তারা সেটাকে প্রপারলি মেনটেন করে, বিকজ ব্যাংকিং এর ক্ষেত্রে ফান্ডিং ইজ নট এ প্রবলেম তাদের জন্য, একটা ভালো সিকিউরিটি অফিসার রাখা অথবা প্রপার আপডেট করা ইজ নট এ প্রবলেম, প্রসিজার ইজ দ্য প্রবলেম সামটাইম। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে মোর অফ প্রসিজার ইজ, এখনো ইজ নট ক্লিয়ার হাউ রিয়েলি হ্যাকিং হ্যাপেন, বিকজ লাইক ইউনো যেখানে হার্ড কোড ইনফরমেশন ছিল, পাসওয়ার্ড এন্টার করা হয়েছে যেগুলি নাকি হ্যাকিং এর মাধ্যমে হয়নি, তো দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্রবলেম দেন হ্যাকিং। আমরা জাস্ট হ্যাকিং এর নাম নিয়ে এই জিনিসটাকে বাইপাস করে যাওয়াটা ঠিক হবে না।
না, আমার মূল প্রশ্ন যেটা ছিল সেখানে আবার ফিরে আসি, অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারের যে প্রসঙ্গ টেনেছিলাম, আপনি বললেন যে আইফোনের ব্যাপারে এতটা শঙ্কা নেই, কিন্তু আইফোনে ইদানিং বিশেষ করে ফেসবুক লাইভ হচ্ছে প্রচুর পরিমাণে, তো এই ফেসবুক লাইভের সুবাদে আপনার হ্যাকাররা কি ফোনের সিস্টেমেও ঢুকতে পারে, এরকম কি কিছু আশঙ্কা আছে?
এটা কি সম্ভব?
কথাটা হচ্ছে যে অনেক কিছুই সম্ভব, এখন যে পর্যন্ত না সেগুলিকে এক্সপ্লয়েট করা হচ্ছে বা আমরা জানতে পারতেছি সে পর্যন্ত আসলে জিনিসটা জানা যাবে না। যে এখন পর্যন্ত আইফোনের মাধ্যমে ফেসবুক লাইভ এর মাধ্যমে হ্যাকিং হচ্ছে সেটা নট রিয়েলি ক্লিয়ার আমার জানা মতে নাই, বাট এখনো বাট আগামীকাল হবে না সেটাও আমি বলতে পারছি না। যেটা আমরা বললাম যে এই জিনিসে আমাদের এই ইন্টারনেট যে ব্যাপারটা এসেছে এটা এত দ্রুত এক্সপ্যান্ড করেছে যে আমরা এটা সম্পর্কে এখনো আসলে অনেক জিনিস বাকি
যেটা আমরা নতুন করে শিখতে হচ্ছে।
হ্যাঁ, সেটা আমাদের এখনো শিখতে হবে। ফেসবুক লাইভ এর মাধ্যমে কিভাবে হ্যাকিং হবে এটা এখনো
বলা মুশকিল। আচ্ছা, একজন শ্রোতা বোধ হয় আমাদের সঙ্গে লাইনে আছেন, তাওহিদুল ইসলাম আমাদেরকে সাহায্য করছেন। হ্যালো,
হ্যালো,
জি বলুন, কে বলছেন?
হ্যাঁ, আমি পঞ্চগড় থেকে ডালিম কুমার বলছি।
ডালিম কুমার বলুন আমাদের আজকের।
হ্যাঁ, প্রথমে আমি একটু মতামত দিতে চাচ্ছি, পরে একটা প্রশ্ন করতে চাচ্ছি বিশ্লেষকদের কাছে। আমার মতে বলতে চাচ্ছি যে অন্যান্য সমস্যাগুলোর মতো আমার জন্ম অবধি আজ যে অন্যতম একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে সাইবার হামলা। সাইবার হামলা বা হ্যাকিং এটার সমস্যার কথা নতুন করে জানতে চাই। তা আমাদের বিশ্লেষক বললেন যে আমাদের ব্যবহার বা এই যে মিডিয়া যে ব্যবহার করব আমরা বা টেকনিক্যালি যে ব্যবহার করব, প্রযুক্তি যে ব্যবহার করব, এটার উপরে আমাদেরকে নজর রাখতে বললেন উনি। কিন্তু আমার কথা হলো যে এই যে আমাদের যে কি বলা যায় টেকনিক্যালি প্রযুক্তি যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে ডিজিটালাইজ করতে চাচ্ছে। এই ডিজিটালাইজড বা প্রযুক্তি নির্ভর করার ক্ষেত্রে যদি আমরা হ্যাকিং এর শিকার হই, আমরা কিন্তু অতটা অভিজ্ঞ না বা প্রযুক্তিগত অত উন্নত না। সেক্ষেত্রে যদি আমাদের সবকিছুর ক্ষেত্রে ডিজিটালাইজ করা হয়, এই ডিজিটালাইজ সুবাদে যদি আমরা নতুন এই সমস্যার সম্মুখীন হই, এটাতে কি আমাদের প্রযুক্তিগত ব্যবহারের দিকটাই শুধু দায়ী নাকি আমাদের শাসন ব্যবস্থা তথা আমাদের যে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু জোর করে সেটার উপর দায়ী আমরা করব, সেটাকে দায়ী করব?
জি,
ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন
ইভান চৌধুরী আগে।
ভেরি ইন্টারেস্টিং,
জি বলুন ইভান চৌধুরী আগে
বলুন। কথাটা হচ্ছে ইয়েস, এখন আমি আসলে যেহেতু বাংলাদেশে আসলে অনেকদিন ধরে যাই না, তো আমি বাংলাদেশের সমস্ত ব্যাপারটা বুঝি না এখনো। বাট আমাদের আমেরিকা বা অন্যান্য জায়গায় যে জিনিসটা হয় যে এই প্রযুক্তি ইজ নট আপনাকে চাপিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে আপনার একটা কনভিনিয়েন্স। আর কনভিনিয়েন্স মানে হচ্ছে আপনি নিজের থেকে আপনি করবেন। এখন এখানে যদি আপনি মনে করেন যে আমি কম্পিউটার আসলে ভালো বুঝি না বা কিছু বুঝি না, এখানে সমস্ত ব্যাংক বা যে কোনো জায়গায় তাদের সার্ভিস সেন্টার আছে, আপনি ডাইরেক্টলি যেয়ে কাজ করতে পারেন, আপনাকে কম্পিউটার ইউজ করতে হবে না। এটা এখানকার ল আছে যে ইউ হ্যাভ টু হ্যাভ দোজ থিংস। তো এখন বাংলাদেশে যারা কম্পিউটার বুঝেন না তাদের উপরে যদি প্রযুক্তি চাপিয়ে দেওয়া হয় এবং তাদের আসলে শিক্ষিত না করা হয় যে কিভাবে কম্পিউটার গুলি ইউজ করতে হবে, সেটা একটা আসলে ভালো প্রশ্ন। আমি আমি বাংলাদেশ পার্সপেক্টিভে জানি না, বাট অন্যান্য উন্নত দেশে এখানেও অনেকে আছে যারা শিক্ষিত না কম্পিউটারে, অনেকেই আছে, অনেক মানুষ আছে, বাট তাদেরকে চাপিয়ে দেওয়া হয় নাই বা তারা নিজেরা স্বেচ্ছায় ইউজ করতেছে, অথবা যদি না পারে তখন তারা যাচ্ছে বিভিন্ন সার্ভিস সেন্টারে যে যে ওকে আমাকে এটা করতে হবে, আমি টাকা উঠাতে চাই, আমার আমি জানি না কিভাবে টাকা উঠাতে চাই, আমাকে এভাবে টাকা দেন, এন্ড তারা সেখানে ইউজ করতেছে। তো সেটার দিকে আমাদের আসলে
বাংলাদেশেও মনে হয় এখন পুরোপুরি আসলে চাপায় দেওয়া হচ্ছে, কথাটা 100% সত্যি না। কারণ হ্যাঁ, যেটা হচ্ছে ডিজিটাল, খুব ফাস্ট ডিজিটালি ডেভেলপ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করা হচ্ছে খুব ফাস্ট করা হচ্ছে। কিছুদিন আগ পর্যন্ত মনে করেন ভর্তির ফর্ম গুলো ইউনিভার্সিটি গিয়ে নিয়ে আসতে হতো, এখন মোবাইলের মধ্যে মেসেজ পাঠিয়ে ছেলেরা ভর্তি ফর্ম গুলো তাদের রেজিস্ট্রেশন করে নিতে পারছে। তো এই ধরনের কাজগুলো
আমি একটু অ্যাড করতে চাইছিলাম, সেটা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে যে প্রযুক্তি এবং কোনো একটা দেশ, তো প্রযুক্তিটা এমনই একটা জিনিস যেটা সারা পৃথিবীর সঙ্গে, আর ইন্টারনেট তো এমনই একটা জিনিস যেটা সারা পৃথিবীর সাথে সারা পৃথিবী কানেক্ট করে, মানে পৃথিবীর প্রত্যেকটা অংশের সাথে বিভিন্ন অংশকে কানেক্ট করে। তো মানে যদি একটা দেশ প্রযুক্তিকে ইমপ্লিমেন্টেশন না করে, নতুন যে প্রযুক্তিগুলো সেগুলোকে যদি ইমপ্লিমেন্টেশন না করে তাহলে অটোমেটিক্যালি অন্যান্য দেশের তুলনায় সে তো পিছিয়েই পড়বে। সেটা একটা কারণ যে কারণে প্রযুক্তিগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে, মানে করতে ইনফ্যাক্ট বাধ্য হচ্ছে।
ডক্টর সাইদ এবং ইভান চৌধুরী, আপনাদের দুজনের কাছে আমি প্রশ্ন করছি। অ্যাডভোকেট রায় চৌধুরী যে বিষয়টি এর আগে উত্থাপন করেছিলেন যে স্কুল কলেজ লেভেল থেকে যেহেতু এখন কম্পিউটার এবং এই তথ্য প্রযুক্তি সাইবার ক্রাইম এগুলো সারা বিশ্বের প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, স্কুল কলেজ পর্যায়ে এটাকে বাধ্যতামূলক শিক্ষার একটা পার্ট করা যায় কিনা, এই ব্যাপারে আপনারা কি মনে করেন
ডক্টর? অবশ্যই এটা শিক্ষা, মানে এটা মানে বই পুস্তকের শিক্ষা না, এটা একদম আমি বলবো যে খেলাধুলা যেরকম স্পোর্টস এরকম করেই এই ধরনের শিক্ষা দেওয়া উচিত।
আচ্ছা, এই গত সপ্তাহে বিশ্বব্যাপী যে ঘটনাটা ঘটলো তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি বড় আইটি প্রতিষ্ঠানের একজন সিইও, উনি ভারতীয় যদিও, তো তার একটা বক্তব্য আমাদের খুব ভালো লেগেছে, আমি আপনাদেরকে একটু শোনাই, তারপরে একটু আলোচনা করে আমরা শেষ করব।
They're going after organizations which are mission critical, where they really can't live without their data for too long. For instance, we've seen most of the UK healthcare system shut down because most of the hospitals under the National Health Service plans are completely shut down. They've lost access and in fact they're turning patients away.
কথা বলছিলেন রেডলক এর নির্বাহী পরিচালক বরুণ বাদওয়ার, যুক্তরাষ্ট্রের একটি ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠান এটি। এই তিনি মূলত যেটি বলছিলেন যে এমন সব প্রতিষ্ঠানের পেছনে হ্যাকাররা লেগেছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে এবং তাদের ফাইলপত্র জব্দ করে এটাকে কি বলে অনেকটা মানে মুক্তিপণ চাওয়ার মতো, তো এই এটার ইয়ে করা যায় কিভাবে, এটাকে রোধ করা যায় কিভাবে?
এটাকে রোধ করার জন্য যে যেটা এখন মানে আমরা প্রথম থেকে বলে আসছি যে এন ক্লায়েন্ট গুলিকে আমাদের আপ টু ডেট রাখতে হবে। আমরা অনেক সময় মনে করি যে উন্নত দেশগুলোতেও এটা খুব ভালোভাবে তারা বোধ হয় সবসময় তাদের এমপ্লয়ি গুলিকে আপ টু ডেট রাখা হয়, এটা আসলে একদমই ঠিক না। উন্নত দেশগুলোতেও অনেক সময় আপনার এই এমপ্লয়ি গুলিকে আপ টু ডেট রাখা হয় না। এখনো যেমন আমি বলতে পারি যে অনেক ব্যাংকে দেখবেন যে উইন্ডোজ 10 এর পরিবর্তে এখনো এক্সপি ইউজ করা হচ্ছে, অথবা অনেক হসপিটাল গুলিতেও দেখবেন যে উইন্ডোজ 10 এর পরিবর্তে এক্সপি ইউজ করা হচ্ছে।
কিন্তু কম্পিউটার অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়ালের কাজটা কি তাহলে?
এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের প্রত্যেক কটা লেভেলে মানে কতগুলো লেভেল অফ সার্ভিসেস আছে, সেই লেভেল অফ সার্ভিসেস এর মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর সার্ভিস, আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর সার্ভিস, আরেকটা হচ্ছে নর্মাল হোম ইউজার্স যারা নর্মালি এই তিনটা জায়গাতে আমাদের ইউজ হচ্ছে। তো যে কোনো একটা অর্গানাইজেশনের লেভেলে যদি একটা কম্পিউটার বা নেটওয়ার্ক ইউজ করা হয় তখন তার কিছু মানে লেভেল অফ প্রোটেকশন যেটাকে বলা হয়, এবং সেটা যদি প্রত্যেকে অ্যাওয়ার না হন তাহলে কোনো একটা অর্গানাইজেশনকে এমন সেখানে অ্যাপয়েন্ট করা উচিত যারা সেখানে ওই সিস্টেম সিকিউরিটি অডিটটা করবেন, যে প্রত্যেক কটা ইয়ার এন্ডের শেষে বা একটা ফেজের তারা দেখবেন যে সেই সিকিউরিটিটা ঠিকঠাক আছে কিনা। এটা একটা অর্গানাইজেশনের লেভেলে যদি করা যায়। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে ওই সেন্সিটাইজেশন, আবার ওই সেন্সিটাইজেশনের পয়েন্টটাই চলে আসবে যে প্রত্যেক কটা অডিটিং এর পরে যে একটা ক্লাস যে সেন্সিটাইজেশনটা হলো কিনা সেই জিনিসটা যদি করা হয় তাতে আমার মনে হয় যে এই ব্যাপারটাকে অনেকটা রোধ করাটা সুবিধা হবে আর কি।
আচ্ছা, হ্যাকারদের নানান রকম প্রকারভেদ আছে, ভালো হ্যাকার এবং খারাপ হ্যাকার দুই রকম কথা বলা হয়ে থাকে, এটা একটু ব্যাখ্যা করবেন ডক্টর তৌফিক?
আসলে দুটো গ্রুপ আছে, বলা হয় হোয়াইট হ্যাকার এবং
ব্ল্যাক হ্যাকার, গ্রে হ্যাকার, তিন ধরনের হ্যাকারের কথা বলা হয়।
গ্রে হ্যাকার, তো গ্রে হ্যাকার হচ্ছে আপনার এখানে কোন কোন জায়গাতে প্রবলেম গুলো আছে বলে তার ওগুলো আপনার হ্যাক করলাম কিন্তু ভবিষ্যতে যেন হ্যাক না হয় সেটা তোমরা দেখে নিও।
আচ্ছা,
এই ধরনের একটা হ্যাকার আছে, এরা হচ্ছে ভালো মানুষ, মানুষের বিপদ আছে কোথাও জায়গাতে আছে কিনা তারা দেখিয়ে দেয় যে আমরা দেখা দিচ্ছি তোমাদের এই জায়গায় ভালনারেবিলিটি ছিল। তারা যে কোনো কিছুদিন ব্ল্যাক হ্যাট হ্যাকার হবে না তা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে তারা আসলে সিকিউরিটি পুলিশের মতোই, যারা আসলে হ্যাকার কিন্তু তারা হ্যাকিং যেন না হয় সেই ব্যাপারটা তারা দেখে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা তো হচ্ছে যারা এই এখনো র‍্যানসামওয়্যার যেগুলো করছে তারা হ্যাক করে তারা ডাটা কালেক্ট করছে বা কন্ট্রোল নিয়ে নিচ্ছে তারাই। এখানে একটা বলি হ্যাকিং এর চাইতে আমি বড় কথা বলবো যে হ্যাক যেন না হয় সেটা করাটা হচ্ছে জরুরি। মিস্টার রাজেশ রায় চৌধুরী যিনি বলেছেন যে এডুকেশনের কথা বা আমাদের এন লেভেলের যে সিকিউরিটি লেভেলের কথা, আমি একটু পয়েন্ট করে আমি বলতে চাই, যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে আমরা আমরা থাকি তাহলে খুব সিম্পল কিছু প্রিকশন যদি আপনাদের নেই তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমাদের সিস্টেমটা সিকিউর থাকে যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে থাকি। আপনারা বলছেন যে অ্যান্টিভাইরাস বা এগুলো যেন থাকে তাহলে এগুলোর কাজটা কি, এগুলো ছাড়াও কিন্তু অপারেটিং সিস্টেমের নিজস্ব কিন্তু কিছু সিকিউরিটি ব্যবস্থা আছে এবং উইন্ডোজ এক্সপি তাদের যে সিকিউরিটি ব্যবস্থা তারা কিন্তু আর কোনো ডেভেলপ করছে না, তো এটা অলরেডি ভালনারেবল হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন উইন্ডোজ টেন কিন্তু ভালনারেবল না, বলছি উইন্ডোজ টেন অতটা ভালনারেবল না, কিন্তু এগুলো পুরোনোগুলো যে কোনো ভালনারেবল হয়ে গেছে। এইটাতে জরুরি দরকার হচ্ছে আপডেটগুলো যেন প্রপারলি আপডেট করা হয়, আর যারা অফিস ইউজ করছে তারা ম্যাক্রোগুলো যদি ডিসেবল করে রাখে। হ্যাঁ, তারপর আমরা যদি এই যে অটো, আমরা প্রত্যেকের ল্যাপটপের মধ্যে ইমেইল বা ফেসবুকের লগ ইন অটো লগ ইন করে রাখি, আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের লগ ইন পাসওয়ার্ড গুলো স্টোর করে রেখে দিই, এগুলা না যদি আমরা স্টোর না করি একটু এক আধা মিনিটের কষ্ট আমরা জাস্ট পাসওয়ার্ডটা সাবমিট করলে আমরা লগ ইন হচ্ছে, অটো লগ ইন অফ করে রাখি, তাহলে কিন্তু কিছুটা সেফ হয়ে যায়। আর ফেসবুকের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেসবুক দিয়ে কিন্তু যে কোনো সময় অ্যাটাক করা সম্ভব, এখানে কিছু ফিচার আছে যেমন মনে করেন ফেসবুক লাইভ, তারপর এখন যেগুলো হয় যে বিভিন্ন ভিডিও অটো, ভিডিও গুলো অটো রান হয়, অটো প্লে হয়, অ্যাড গুলো অটো প্লে হয়, এগুলো কিন্তু অটো প্লে গুলো অফ করে দেওয়ার অপশন আছে, আমার যেটা প্রয়োজন না সেটা আমি দেখব না। এগুলো কিছু কিছু জিনিসগুলো যদি আমরা একটু ম্যানেজ করে রাখতে পারি। আর এখন আরেকটা বলা হয় একটা পুরনো প্রোটোকল আছে সার্ভার মেসেজ প্রোটোকল উইন্ডোজ এর, এইটাকে বলা হচ্ছে যে এটা সবচেয়ে ভালনারেবল হচ্ছে এসএমই ভার্সন 1 ভার্সন 2, যাদের প্রয়োজন নাই তাদেরকে এই ভার্সন 1 ভার্সন 2 গুলোকে বন্ধ ডিসেবল করে রাখাটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়।
জি ডক্টর তৌফিক আপনাকে ধন্যবাদ, আমি ইভান চৌধুরী আপনার কাছে, আমি তো শুনলাম উনি যে কতগুলি রেকমেন্ড করলেন, এর সঙ্গে আমার প্রশ্ন হলো যে কম্পিউটার ফায়ারওয়াল, তারপরে আমরা ইদানিং কালে বেশিরভাগ মানুষ সফট ডাটা রাখার জন্য আইক্লাউড নেয়, আইক্লাউড ভাড়া করে কিংবা গুগলে আলাদা করে স্টোরেজ নেয়, এগুলো কতটা সুরক্ষিত হ্যাকারদের কাছ থেকে?
আমার পার্সোনাল ওপিনিয়ন যে গুগলের ক্লাউড বা ক্লাউড গুলি অনেক বেশি সুরক্ষিত দেন আপনার পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে।
আচ্ছা,
বিকজ তারা যেহেতু ইনস্টিটিউশনালাইজ, তারা প্রচুর মেজারমেন্ট নিয়ে থাকে এগুলিকে সুরক্ষিত রাখার জন্য। তো এটা আমি আমি পার্সোনালি আমি রাখি, বিকজ আমি জানি আমার নিজের কম্পিউটারকেও আমি অনেক সময় আপ টু ডেট রাখতে পারি না, যদিও আমরা আইটির লোক। যেটা উনিও বললেন যে আমাদের পুরনো সিস্টেমগুলি সমস্যা, যেমন আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা সবসময় পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে
চাই।
এক নম্বর ওয়ান ক্যান্ডিডেট এই হ্যাকিং দের জন্য, যে আমরা কয়েকটা টাকার জন্য আমরা পাইরেটেড অপারেটিং সিস্টেম ইউজ করি, পাইরেটেড মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, পাইরেটেড এভরিথিং, এই এর মাধ্যমেই আসলে হ্যাকিং গুলি বেশিরভাগ হয়। And যদি ক্লাউড সিস্টেম গুলি ইউজ করা হয় তখন যে জিনিসটা হয়, তারা তো আসলে ওইসব পাইরেটেড সিস্টেম গুলি ইউজ করতেছে না, যেহেতু তারা বিজনেস, তাদের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে চলে, এই জন্য হ্যাকিং ইজ মাচ মাচ লেস।
জি ধন্যবাদ, আপনাদের তিনজনকে আসলে আমাদের শেষ করতে হবে, সময়ের একেবারে শেষ মাথায় চলে এসেছি। সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা জানলাম, শ্রোতা বন্ধুরা আশা করি আপনাদের উপকারে লেগেছে, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।